যীশু খ্রিস্টের প্রকাশ, একাদশ সংখ্যা।
পশুর মূর্তি।
আর স্বর্গে আরেকটি বিস্ময় দেখা দিল, দেখো এক মহান লাল ড্রাগন, যার সাতটি মাথা ও দশটি শিং, এবং তার মাথাগুলোর ওপর সাতটি মুকুট, আর তার লেজ স্বর্গের তারাগুলোর এক তৃতীয়াংশ টেনে আনল এবং সেগুলোকে পৃথিবীতে নিক্ষেপ করল। আর ড্রাগন সেই নারীর সামনে দাঁড়াল, যে প্রসবের জন্য প্রস্তুত ছিল, যেন তার সন্তান জন্মালেই তাকে গ্রাস করতে পারে। আর সে এক পুত্র সন্তান প্রসব করল, যে লোহার দণ্ড দিয়ে সমস্ত জাতির ওপর রাজত্ব করবে, আর তার সন্তানকে ঈশ্বরের কাছে এবং তার সিংহাসনের কাছে তুলে নেওয়া হল। আর সেই নারী অরণ্যে পালিয়ে গেল, যেখানে তার জন্য ঈশ্বর কর্তৃক প্রস্তুত একটি স্থান আছে, যাতে সেখানে তাকে 1260 দিন পর্যন্ত আহার যোগানো হয়। আর স্বর্গে যুদ্ধ হল, মিকায়েল ও তার স্বর্গদূতরা ড্রাগনের বিরুদ্ধে যুদ্ধ করলেন, আর ড্রাগন ও তার স্বর্গদূতরাও যুদ্ধ করল, কিন্তু তারা জয়লাভ করল না, স্বর্গে তাদের জন্য আর কোনো স্থান পাওয়া গেল না। আর সেই মহান ড্রাগন নিক্ষিপ্ত হল, সেই সেই প্রাচীন সর্প যার নাম শয়তান অর্থাৎ সাতান, যে সমস্ত পৃথিবীকে প্রতারিত করে, তাকে পৃথিবীতে নিক্ষিপ্ত করা হল, আর তার স্বর্গদূতদেরও তার সঙ্গে নিক্ষিপ্ত করা হল। আর আমি স্বর্গে এক জোরালো কণ্ঠ শুনলাম বলতে, এখন পরিত্রাণ এবং শক্তি এবং আমাদের ঈশ্বরের রাজ্য এবং তার খ্রিস্টের কর্তৃত্ব এসে গেছে, কারণ আমাদের ভাইদের অভিযুক্তকারী, যে দিন রাত আমাদের ঈশ্বরের সামনে তাদের বিরুদ্ধে অভিযোগ করত, তাকে নিচে ফেলে দেওয়া হয়েছে, আর তারা মেষ শাবকের রক্ত ও তাদের সাক্ষ্যের বাক্য দ্বারা তাকে পরাস্ত করেছে, এবং তারা মৃত্যুর পর্যায় পর্যন্ত নিজেদের জীবনকে ভালোবাসেনি। অতএব হে স্বর্গসমূহ এবং তোমরা যারা তাতে বাস করো, আনন্দ করো, হায় পৃথিবী ও সমুদ্রের অধিবাসীদের জন্য, কারণ শয়তান তোমাদের কাছে নেমে এসেছে তার প্রবল ক্রোধ নিয়ে, কারণ সে জানে তার সময় অল্প। আর যখন ড্রাগন দেখল যে তাকে পৃথিবীতে নিক্ষিপ্ত করা হয়েছে, সে সেই নারীকে নির্যাতন করল, যে পুত্র সন্তান জন্ম দিয়েছে, আর সেই নারীকে এক মহান ঈগলের দুই ডানা দেওয়া হল, যাতে সে উড়ে অরণ্যে তার নিজের স্থানে যেতে পারে, যেখানে তাকে এক কাল, দুই কাল ও আধা কাল পর্যন্ত সর্পের মুখ থেকে দূরে লালন করা হয়। আর সর্প তার মুখ থেকে নদীর মতো জল সেই নারীর পিছু ছুঁড়ে দিল, যাতে তাকে বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু পৃথিবী সেই নারীর সাহায্য করল, পৃথিবী তার মুখ খুলে ড্রাগনের মুখ থেকে ছুঁড়ে দেওয়া সেই বন্যাকে গিলে ফেলল। আর ড্রাগন সেই নারীর ওপর ক্রুদ্ধ হয়ে তার বংশের অবশিষ্টদের সঙ্গে যুদ্ধ করতে বেরোল, যারা ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করে এবং যীশু খ্রিস্টের সাক্ষ্য ধারণ করে। প্রকাশিত বাক্য 12:21।
খ্রিস্ট ও শয়তানের মধ্যে মহাসংঘর্ষের প্রথম যুদ্ধটি তৃতীয় স্বর্গে লুসিফারের বিদ্রোহের মাধ্যমে শুরু হয়েছিল, এবং সেই প্রথম যুদ্ধটি প্রথম স্বর্গের শেষ যুদ্ধের আদিরূপ হিসেবে দাঁড়ায়। আরও যুদ্ধ আছে, কারণ সহস্রাব্দের শেষে শয়তানকে কিছু সময়ের জন্য মুক্ত করা হবে এবং সে জেরুজালেমের বিরুদ্ধে আক্রমণ চালাবে, কিন্তু সেই যুদ্ধে জয়ের কোনো সম্ভাবনা নেই। শুরুর তৃতীয় স্বর্গের যে যুদ্ধটি শেষের প্রথম স্বর্গের যুদ্ধের প্রতিনিধিত্ব করে, তা সংঘটিত হয়েছিল যখন অনুগ্রহের দরজা খোলা ছিল। গর্ভবতী নারী ইতিহাস জুড়ে ঈশ্বরের মণ্ডলীকে প্রতিনিধিত্ব করে, এবং খ্রিস্টের ইতিহাসে তিনি পুত্র সন্তান যীশুকে জন্ম দিতে উদ্যত ছিলেন। শেষকালে তিনি যমজ সন্তানের জন্ম দেন। রবিবারের আইনের ঠিক আগে তিনি প্রকাশিত বাক্য 7 অধ্যায়ে উল্লিখিত 144,000-এর জন্ম দেন, এবং রবিবারের আইনের সময় তিনি প্রকাশিত বাক্য 7 অধ্যায়ের মহান জনসমষ্টির জন্মদানের প্রসব যন্ত্রণা শুরু করেন। তার যমজরা অভিন্ন নয়, তবে তারা যমজই। প্রথম জাত হলেন এলিয়া এবং কনিষ্ঠ পুত্র হলেন মোশি।
আধ্যাত্মিক ইসরায়েলের সূচনায় পৌত্তলিক রোমের ড্রাগন পুত্র সন্তান যীশুকে গিলে ফেলার জন্য অপেক্ষা করছিল, এবং আধুনিক রোমের ড্রাগন এখন 144,000-এর পুত্র সন্তানকে গিলে ফেলার অপেক্ষায় আছে। যেমন করে পৌত্তলিক রোম প্রারম্ভিক খ্রিস্টীয় মণ্ডলীকে নির্যাতন করেছিল, তেমনি আধুনিক রোম রবিবারের আইন সংকটের সময় সেই নির্যাতন পুনরাবৃত্তি করবে। প্রারম্ভিক খ্রিস্টীয় মণ্ডলীর সময়ে সেই নারী 1260 আক্ষরিক বছরের জন্য অরণ্যে পালিয়ে গিয়েছিল, এবং রবিবারের আইন সংকটের নির্যাতনটি প্রকাশিত বাক্য 13 অধ্যায় 5 নম্বর পদের 42 মাস দ্বারা প্রতিকায়িত। অরণ্যে ঈশ্বরের লোকদের জন্য একটি প্রস্তুত করা স্থান আছে যেখানে তারা আহার ও পুষ্টি পায়।
প্রকাশিত বাক্যের অষ্টম অধ্যায়ের ত্রয়োদশ পদে শেষ তিনটি তুরিকে তিনটি হায় বলে চিহ্নিত করা হয়েছে। প্রকাশিত বাক্যে এই হায়গুলো রবিবারের আইন প্রণয়নকারী ক্ষমতাসমূহের বিরুদ্ধে ইসলামের তুরির বিচারসমূহকে নির্দেশ করে। বারো অধ্যায়ে যে যুদ্ধের চিত্র দেওয়া হয়েছে সেখানে এ কথা বলা হলে ইসলামের ভূমিকা চিহ্নিত হয়, পৃথিবীর ও সমুদ্রের অধিবাসীদের হায়, কারণ শয়তান প্রবল ক্রোধ নিয়ে তোমাদের কাছে নেমে এসেছে, কেননা সে জানে যে তার সময় অল্প। ইজেবেল তার ধর্মত্যাগী স্বামী আহাবের মাধ্যমে যে নিপীড়ন চালায় তা পৃথিবী পশু এবং সমুদ্র পশুর বিরুদ্ধে পরিচালিত।
প্রকাশিত বাক্য অষ্টাদশ অধ্যায়ের পরাক্রমশালী স্বর্গদূতের আন্দোলনও, যেমন প্রতিটি সংস্কার আন্দোলনের মতো, চারটি প্রধান পথচিহ্ন ধারণ করে যা বিচারের দিকে নিয়ে যায় এবং যার মধ্যে বিচারও অন্তর্ভুক্ত। প্রথম স্বর্গদূতের আন্দোলনের ক্ষেত্রে ওই চারটি পথচিহ্ন ছিল ১৮৪০ সালের ১১ আগস্ট, ১৮৪৩ সালের বসন্তে প্রথম হতাশা, ১৮৪৪ সালের ১২ থেকে ১৭ আগস্ট মধ্যরাত্রির আর্তনাদের বার্তার আগমন এবং ১৮৪৪ সালের ২২ অক্টোবর বিচারের সূচনা। এই চারটি পথচিহ্নের প্রতিটারই একই প্রধান বিষয় ছিল সময়। ১৮৪০ সালের ১১ আগস্ট ছিল প্রকাশিত বাক্য নবম অধ্যায়ের ১৫তম পদে থাকা সময় ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। ১৮৪৩ সালের প্রথম হতাশা ছিল সময় সংক্রান্ত এক ব্যর্থ পূর্বাভাস। মধ্যরাত্রির আর্তনাদের বার্তাটি পূর্ববর্তী ব্যর্থ সময় পূর্বাভাসের সংশোধন ছিল, আর ১৮৪৪ সালের ২২ অক্টোবর ছিল মধ্যরাত্রির আর্তনাদ বার্তায় ঘোষিত সময়ের পরিপূর্ণতা।
তৃতীয় স্বর্গদূতের আন্দোলনেরও সেই একই চারটি মাইল ফলক রয়েছে, কারণ প্রত্যেক সংস্কার রেখাই সেগুলো বিদ্যমান, এবং প্রত্যেক সংস্কার রেখার ওই চার মাইল ফলকের মতোই প্রতিটি মাইল ফলক একই ভবিষ্যৎবাণীমূলক বিষয় বহন করে। ১,৪৪,০০০ আন্দোলনে চারটি মাইল ফলকের বিষয় হল তৃতীয় হায়ের ইসলাম। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর তৃতীয় হায়ের ইসলাম ছাড়া হয়েছিল এবং পরে সংযত করা হয়েছিল। ২০২০ সালের ১৮ জুলাইয়ের ব্যর্থ ভবিষ্যৎবাণী টেনেসি ন্যাশভিলে একটি ইসলামী হামলাকে চিহ্নিত করেছিল এবং তৃতীয় হায়ের ইসলামের প্রতিনিধিত্ব করেছিল। প্রকাশিত বাক্য ১১-এর রাস্তায় যে মৃত শুকনো হাড়গুলি আছে তাদের জাগিয়ে তোলে যে বার্তা, সেটিই মধ্যরাত্রির আর্তনাদ বার্তার নিখুঁত ও চূড়ান্ত পরিপূরণ, এবং এটি ন্যাশভিল সংক্রান্ত ভবিষ্যৎবাণীর একটি সংশোধনকে উপস্থাপন করে সময়ের উপাদান ছাড়া। এটি চতুর্থ মাইল ফলকে পরিপূর্ণতা পাবে, যা রবিবারের আইন। সেখানে তৃতীয় হাইয়ের ইসলাম শিগের আসতে থাকা রবিবারের আইন প্রয়োগের কারণে যুক্তরাষ্ট্রে আঘাত হানবে।
যখন এই সত্যটি স্বীকৃত হয় এবং এটি মাথায় রেখে যে তৃতীয় স্বর্গদূতের প্রবল আন্দোলন আসন্ন বিচারের একটি সতর্ক বার্তা, তখন তৃতীয়ই হায় দ্বারা প্রতিনিধিত্ব করা ইসলামী বিচারকে সহজেই পৃথিবী ও সমুদ্রের ওপর নেমে আসা সেই হায় হিসেবে বোঝা যায়।
জীবিতদের বিচার ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর শুরু হয়েছে, এবং সেই সময় থেকে শীঘ্র আগত রবিবারের আইন পর্যন্ত পশুর প্রতিমূর্তি গঠনের পরীক্ষা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। রবিবারের আইন থেকে শুরু করে মিখায়েল উঠে দাঁড়ানো এবং মানব অনুগ্রহের সময় বন্ধ হওয়া পর্যন্ত, তখন বিশ্বের বাকি অংশ পশুর প্রতিমূর্তি গঠনের মাধ্যমে পরীক্ষিত হবে। যুক্তরাষ্ট্রে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টরা পরীক্ষা দিচ্ছেন, অথবা রবিবারের আইনের পরে সমগ্র বিশ্ব পরীক্ষা দিচ্ছে। যে ক্ষেত্রেই হোক, পরীক্ষাটি সেই পরীক্ষা হিসেবে সংজ্ঞায়িত যেখানে আমাদের শাশ্বত পরিণতি নির্ধারিত হবে। এটি সেই পরীক্ষাও যা আমাদের অবশ্যই উত্তীর্ণ হতে হবে রবিবারের আইনে অনুগ্রহের সময় বন্ধ হওয়ার আগে, প্রথমে যুক্তরাষ্ট্রে এবং পরে আবার বিশ্বে পশুর প্রতিমূর্তির পরীক্ষা। এই ভবিষ্যৎবাণীমূলক ঘটনাকে সঠিকভাবে বোঝা অত্যাবশ্যক।
যখন ধর্মীয় স্বাধীনতার দেশ আমেরিকা পোপতন্ত্রের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিবেকের উপর জবরদস্তি করবে এবং মানুষদের মিথ্যা বিশ্রাম দিনকে পালন করতে বাধ্য করবে, তখন পৃথিবীর প্রতিটি দেশের মানুষ তার উদাহরণ অনুসরণ করতে প্ররোচিত হবে। টেস্টিমনিজ খণ্ড ৬-১৮।
যখন প্রতীকগুলো বোঝা যায় তখন প্রকাশিত বাক্য ত্রয়োদশ অধ্যায়ের যে অংশটি পরপর সংঘটিত হলেও অভিন্ন পশুর মূর্তির দুটি পরীক্ষার কথা বলে তা সহজেই চিহ্নিত করা যায়। এটি নানা কারণে গুরুত্বপূর্ণ।
একটি কারণ হল তৃতীয় স্বর্গে প্রথম যুদ্ধে লুসিফার যে বিকৃত যোগাযোগ ব্যবহার করেছিল তা দেখায় যে শয়তানের সেই বিকৃত যোগাযোগ প্রথম স্বর্গে শেষ যুদ্ধে আবার কিভাবে প্রকাশ পাবে।
রবিবারের আইন থেকে যে প্রথম স্বর্গের যুদ্ধ শুরু হয় তা সারা বিশ্বের জন্য পশুর প্রতিমূর্তির পরীক্ষাকালের মধ্যে সম্পন্ন হবে। ১১ সেপ্টেম্বর ২০০১ থেকে যুক্তরাষ্ট্রে পশুর প্রতিমূর্তির পরীক্ষাকাল চলছে। যখন আমরা এই দুই পরীক্ষাকালকে ক্রমানুগ হিসেবে স্বীকার করি, প্রথমে যুক্তরাষ্ট্রে, তারপর বিশ্বব্যাপী, তখন আমরা প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ে বর্ণিত যুদ্ধের মধ্যে উপস্থাপিত সত্যগুলোকে ২০০১ সালের ইতিহাস থেকে রবিবারের আইন পর্যন্ত অন্তর্ভুক্ত করতে পারি। উদাহরণস্বরূপ, লুসিফারের বিকৃত যোগাযোগ, যা সম্মোহন হিসেবে সংজ্ঞায়িত, প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ে বর্ণিত প্রথম স্বর্গের যুদ্ধের সময় ড্রাগন শক্তি আধুনিক প্রয়োগে ব্যবহার করবে। সেই ইতিহাসে ড্রাগন যে সম্মোহন প্রয়োগ করবে তার উদ্দেশ্য হল যাদের ইজেবেল ধর্মদ্রোহী বলে চিহ্নিত করেছে তাদের হত্যা করা।
২০০১ সালের ইতিহাসে রবিবারের আইন পর্যন্ত সময় পড়বে সোডমং ও মিসরের রাস্তায় দুই সাক্ষীকে হত্যা করা হয়েছিল। প্রকাশিত বাক্য ১অধ্যায় ১রের প্রথম পূর্ণতায় সোডমম ও মিসর দ্বারা প্রতিনিধিত্ব করা জাতিটি ছিল ফ্রান্স। ফ্রান্স একটি ভবিষ্যৎবাণীমূলক জাতি যা দুই শক্তি নিয়ে গঠিত, যেমন ছিল মেদো পার্সীয় সাম্রাজ্য, যেমন ছিল বিভক্ত রাজ্যসমূহের প্রাচীন ইসরায়েল, এবং যেমন ছিল জিহুদা ও বেন্নামিন দ্বারা প্রতিনিধিত্ব করা জিহুদার দুই গোত্র। দুই শিংযুক্ত সব জাতি প্রতীকগতভাবে যুক্তরাষ্ট্র নামের দুই শিংযুক্ত জাতিকে প্রতিনিধিত্ব করে।
সদম নগরী এবং মিশর দেশ রিপাবলিকানবাদ, মিশর ও প্রোটেস্ট্যান্টবাদ সদমের দুটি শিংকে প্রতিনিধিত্ব করে। ২০২০ সালে দুটি শিং ধ্বংস করা হয়েছিল, রিপাবলিকানবাদের শিং এবং প্রোটেস্ট্যান্টবাদের শিং। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে মাধ্যম করে গ্লোবালিস্ট ড্রাগন শক্তিসমূহের ব্যবহৃত সম্মোহন তখন সেই একই রীতিতে প্রয়োগ করা হয়েছিল যেভাবে তা প্রথম স্বর্গের আসন্ন যুদ্ধে প্রয়োগ করা হবে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যে বার্তা উৎপন্ন করত তা নিয়ন্ত্রণ করে ২০২০ সালের নির্বাচনকে বৈজ্ঞানিকভাবে কারসাজি করা হয়েছিল যাতে ফলাফল গ্লোবালিজমের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এটি কেবল এই বোঝার প্রয়োজনীয়তার একটি উদাহরণ যে পশুর মূর্তির পরীক্ষা প্রথমে যুক্তরাষ্ট্রে সম্পন্ন হয়, তারপর বিশ্বে।
প্রভু আমাকে স্পষ্ট করে দেখিয়েছেন যে অনুগ্রহকাল শেষ হওয়ার আগে পশুর মূর্তি গঠিত হবে, কারণ সেটিই ঈশ্বরের লোকদের জন্য মহাপরীক্ষা হবে, যার মাধ্যমে তাদের শাশ্বত নিয়তি নির্ধারিত হবে। আপনার অবস্থান এমন সবিরোধিতায় ভরা এক জট যে এতে খুব কম লোকই প্রতারিত হবে। প্রকাশিত বাক্য ১৩-এ এই বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। প্রকাশিত বাক্য ১৩:১১-১৭ উদ্ধৃত, এটাই সেই পরীক্ষা যা ঈশ্বরের লোকদের শীলিত হওয়ার আগে দিতে হবে। যারা তার ব্যবস্থা পালন করে এবং কৃত্রিম কোনো বিশ্রাম দিন গ্রহণ করতে অস্বীকার করে, ঈশ্বরের প্রতি তাদের আনুগত্য প্রমাণ করেছে, তারা প্রভু ঈশ্বর জিহোবার পতাকার অধীনে স্থান পাবে এবং জীবন্ত ঈশ্বরের সিল গ্রহণ করবে। যারা স্বর্গোদ্ভূত সত্য ত্যাগ করে এবং রবিবারের বিশ্রাম দিন গ্রহণ করে, তারা পশুর চিহ্ন গ্রহণ করবে। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড ১৫:১৫।
রবিবারের আইন কার্যকর হলে সপ্তম দিবস অ্যাডভেন্টিস্টদের জন্য অনুগ্রহের সময় সমাপ্ত হবে। যে দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ অনুসরণ করবে তাদেরও অনুগ্রহের সময় যুক্তরাষ্ট্রের মতোই সমাপ্ত হবে।
বিদেশি দেশগুলো যুক্তরাষ্ট্রের উদাহরণ অনুসরণ করবে, যদিও যুক্তরাষ্ট্র অগ্রণী ভূমিকা নেবে, তবুও একই সংকট সারা পৃথিবীর সর্বত্র আমাদের জনগণের ওপর আসবে। টেস্টিমনিজ খণ্ড ৬:২৩-২৪।
শেষের গতিবিধিগুলো দ্রুত,
অশুভের শক্তিগুলি একত্রিত হয়ে সংহত হচ্ছে, তারা শেষ মহাসংকটের জন্য নিজেদের শক্তিশালী করছে। শিগগিরি আমাদের পৃথিবীতে বড় পরিবর্তন ঘটবে এবং শেষের ঘটনাগুলো খুব দ্রুত ঘটবে। টেস্টিমনিজ খণ্ড ৯:১১।
পশুর প্রতিমূর্তির পরীক্ষাটি বুঝতে হলে ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যার কিছুটা কারিগরি প্রয়োগ প্রয়োজন। প্রথমেই, পশুর চিহ্ন এবং পশুর প্রতিমূর্তি দুটি আলাদা প্রতীক।
পশুর প্রতিমূর্তি ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের সেই রূপটির প্রতিনিধিত্ব করে যা গড়ে উঠবে যখন প্রোটেস্ট্যান্ট গির্জাগুলি তাদের মতবাদ বলবৎ করতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সহায়তা চাইবে। পশুর চিহ্ন এখনও সংজ্ঞায়িত হওয়া বাকি। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৪৫।
পশুর চিহ্ন হল রবিবার পালন, আর পশুর মূর্তি হল এমন এক গির্জা
যা ক্ষুদ্ধর্মীয় মতবাদ বলবৎ করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে।
প্রোটেস্ট্যান্ট চার্চগুলোর পক্ষ থেকে রবিবার পালনের বাধ্যবাধকতা আরোপ করা আসলে পাপাসির, অর্থাৎ পশুর উপাসনাকে বাধ্যতামূলক করা। চতুর্থ আজ্ঞার দাবি বোঝার পরও যারা সত্য বিশ্রাম দিনের পরিবর্তে মিথ্যা বিশ্রাম দিন পালন করার সিদ্ধান্ত নেয়, তারা এর দ্বারা সেই শক্তিকেই শ্রদ্ধা জানায়, যার দ্বারাই একমাত্র এটি আদিষ্ট। কিন্তু ধর্মীয় কর্তব্যকে ধর্মনিরপেক্ষ ক্ষমতার জোরে বলবৎ করার সেই কাজের মাধ্যমেই চার্চগুলো নিজেরাই পশুর এক প্রতিমূর্তি গড়ে তুলবে। অতএব যুক্তরাষ্ট্রে রবিবার পালন বলবৎ করা মানে হবে পশু ও তার প্রতিমূর্তির উপাসনা বলবৎ করা। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 448-449।
পশুর মূর্তি গির্জা ও রাষ্ট্রের সংমিশ্রণকে প্রতিনিধিত্ব করে, যেখানে সেই সম্পর্কের নিয়ন্ত্রণ গির্জার হাতে থাকে। ইজেবেল যেমন আহাবের ওপর শাসন করেছিল, তেমনি হেরোদিয়াস হেরোদের ওপর শাসন করেছিল। পশুর চিহ্ন হল রবিবার পালন। পশুর মূর্তি সময়ের সাথে সাথে বিকশিত হয়। পশুর চিহ্ন একটি নির্দিষ্ট সময় বিন্দুকে নির্দেশ করে। পশুর মূর্তি ধাপে ধাপে বিকশিত হয়, কিন্তু কেবল তখনই পূর্ণ পরিপক্কতায় পৌঁছে যখন তা রাষ্ট্রকে তার ধর্মীয় মতবাদসমূহকে আইন হিসাবে পাস করাতে বাধ্য করার ক্ষমতা অর্জন করে। পরীক্ষাটি মূর্তির গঠনের সঙ্গে সম্পর্কিত।
কিন্তু পশুর অনুরূপ মূর্তি বলতে কী বোঝায় এবং এটি কীভাবে গঠিত হবে? মূর্তিটি তৈরি করে দুই শিংযুক্ত পশুটি এবং এটি পশুর অনুরূপ একটি মূর্তি, এটিকে পশুর মূর্তিও বলা হয়। অতবে মূর্তিটি কেমন এবং এটি কীভাবে গঠিত হবে তা জানতে হলে আমাদের পশুটি নিজেই পোপতন্ত্র এর বৈশিষ্ট্যসমূহ অধ্যয়ন করতে হবে। প্রথম যুগের গির্জা যখন সুষমাচারের সরলতা থেকে বিচ্যুত হয়ে পৌত্তলিক আচার অনুষ্ঠান ও রীতিনীতি গ্রহণ করল, তখন সে ঈশ্বরের আত্মা ও শক্তি হারাল এবং মানুষের বিবেককে নিয়ন্ত্রণ করার জন্য সে ধর্মনিরপেক্ষ ক্ষমতার সমর্থন চাইল। ফলস্বরূপ সৃষ্টি হল পোপতন্ত্র, এমন এক গির্জা যা রাষ্ট্রের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করত এবং তা নিজের উদ্দেশ্য সাধনে ব্যবহার করত, বিশেষ করে বিধর্মকে শাস্তি দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র যাতে পশুর প্রতিমূর্তি গঠন করতে পারে, তার জন্য ধর্মীয় ক্ষমতাকে সিভিল সরকারকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যে গির্জা নিজের উদ্দেশ্য পূরণে রাষ্ট্রের কর্তৃত্বও ব্যবহার করবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 443।
পশুর মূর্তি ও পশুর চিহ্নের মধ্যে পার্থক্যটি বেশ প্রথাগত অ্যাডভেন্টিস্ট ধারণা। এই বিষয়টি নিয়ে অ্যাডভেন্টিজম সাধারণত যে জায়গায় পথ হারায় তা হল প্রকাশিত বাক্যের 13 অধ্যায়। তারা কোনোভাবে রবিবারের আইনের পর যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড, যখন তা পৃথিবীকে পশুর জন্য একটি মূর্তি স্থাপন করতে বাধ্য করে, সেটিকে যুক্তরাষ্ট্রে পশুর মূর্তি স্থাপনের বিষয়টির সঙ্গে গুলিয়ে ফেলে। এগুলো দুটি ভিন্ন ভবিষ্যৎবাণীমূলক সময়কাল।
খ্রিস্ট অনেকের সঙ্গে এক সপ্তাহের জন্য চুক্তি নিশ্চিত করতে এসেছিলেন এবং সপ্তাহের মধ্যভাগে তিনি ক্রুশবিদ্ধ হন, সুতরাং সেই সপ্তাহটি প্রতীকীভাবে সেই দুইটি সময়কালকে নির্দেশ করে যখন পশুর প্রতিমূর্তি গঠিত হয়। খ্রিস্টের সপ্তাহটি দুইটি অভিন্ন সময়কালে বিভক্ত ছিল, যা খ্রিস্টের প্রতিমূর্তিকে উপস্থাপন করে। শেষ দিনগুলোর দুইটি পরীক্ষার সময়কাল খ্রিস্টবিরোধীর প্রতিমূর্তিকে নির্দেশ করে।
প্রথম 1260 দিনের সময়কালে খ্রিস্ট নিজেই সাক্ষ্য দিয়েছিলেন এবং তারপর তিনি ক্রুশে মৃত্যুবরণ করেন। তারপর আরেকটি অভিন্ন 1260 দিনের সময়কাল ছিল, যখন শিষ্যরা সাক্ষ্য দিয়েছিল, যতক্ষণ না স্তেফানের প্রস্তরাঘাতের সময় মাইকেল উঠে দাঁড়ালেন। ক্রুশ রবিবারের আইনের প্রতীক। পশুর মূর্তি গঠনের সঙ্গে সম্পর্কিত দুটি পরীক্ষার সময়কাল প্রথম সময়কালটিকে 144,000-এর সঙ্গে সম্পর্কিত হিসেবে চিহ্নিত করে, যাদের প্রতিরূপ খ্রিস্ট, এবং সেই সময়কালটির সমাপ্তি হয় রবিবারের আইনে, যা ক্রুশ দ্বারা প্রতীকায়িত। শেষের সেই অভিন্ন পরীক্ষার সময়কাল, যা খ্রিস্টের সময়ে শিষ্যদের কাজ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল, বৃহৎ জনসমষ্টির উপর কেন্দ্রিত, এবং এর সমাপ্তি ঘটে যখন মাইকেল উঠে দাঁড়ান, স্তেফানের প্রস্তরাঘাতের সময় নয়, বরং দানিয়েল 10:12 ইনে, মানবের অনুগ্রহকাল সমাপ্তির সময়।
অনেকে প্রকাশিত বাক্যের 13 অধ্যায়ের 11 নম্বর পদ ও তার পরবর্তী অংশে বর্ণিত ঘটনাবলীর প্রকৃত ধারাবাহিকতা দেখতে ব্যর্থ হন, কারণ প্রায়ই মনে হয় তারা এ কথা স্বীকার করতে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছুক যে যুক্তরাষ্ট্র যখন ড্রাগনের মতো কথা বলে, তখন তা যুক্তরাষ্ট্রে পশুর মূর্তির সম্পূর্ণ গঠনের প্রতিনিধিত্ব করে।
যুক্তরাষ্ট্রে রবিবারের আইন পাস করতে হলে সেই আইনের আগে যুক্তরাষ্ট্রে পশুর মূর্তি গঠিত থাকতে হবে। বিষয়টি যদি আপনার বোধগম্য না হয়, তবে দ্য গ্রেট কন্ট্রোভার্সি থেকে সদ্য উদ্ধৃত কয়েকটি অংশ আবার পড়ুন।
১৩ অধ্যায়ের ১১ পদে যখন যুক্তরাষ্ট্র ড্রাগনের মতো কথা বলে, তা বোঝায় যে যুক্তরাষ্ট্রে ধর্মত্যাগী গির্জাগুলোর নির্দেশে আইন প্রণয়নকারী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ একটি রবিবারের আইন পাশ করছে। রবিবারের আইন সম্পর্কিত আদেশটি যুক্তরাষ্ট্রের মুখ থেকে বেরিয়ে আসে।
আমি দেখলাম যে দুটি শিংযুক্ত জন্তুর ড্রাগনের মুখ ছিল এবং তার শক্তি তার মাথায় ছিল এবং ফরমান তার মুখ থেকে বেরোবে, স্পলডিং ও ম্যাগান ১।
আমাকে সবসময় বিস্মিত করেছে যে অ্যাডভেন্টবাদীরা বুঝতে হিমশিম খায় যে যখন দুটি শিংযুক্ত পৃথিবীর পশু ড্রাগনের মতো কথা বলে, তখন তা শুধু যুক্তরাষ্ট্রে রবিবারের আইনকে চিহ্নিত করছে না, বরং পোপতন্ত্রের সমুদ্র পশুর প্রতিমূর্তিও যে সম্পূর্ণভাবে বিকশিত হয়েছে তাও চিহ্নিত করছে। যুক্তরাষ্ট্রে রবিবারের আইন পাশ করতে হলে গির্জা ও রাষ্ট্রের ঐক্যটি আগে থেকেই সম্পূর্ণভাবে বিকশিত হতে হবে। যুক্তরাষ্ট্রের ধর্মচুক গির্জাগুলি এমন নয় যে তারা সোমবার একত্রিত হয়, তারপর মঙ্গলবার কংগ্রেসে গিয়ে বলে যে বুধবারের মধ্যেই তারা রবিবার সংক্রান্ত আইন পাশ করতে চায়। গির্জা ও রাষ্ট্রের মধ্যে যে সংযুক্তির প্রক্রিয়া ঘটে তা পশুর প্রতিমূর্তির গঠন হিসেবে উপস্থাপিত, যেমন দানিয়েল অধ্যায় ৩-এ স্বর্ণমূর্তির গঠন। এটি নির্মাণ করতে কিছুটা সময় লাগবে। পশুর প্রতিমূর্তি হল সেই ব্যবস্থা যা পোপতন্ত্র অন্ধকার যুগে লক্ষ লক্ষ শহীদকে হত্যা করতে ব্যবহার করেছিল, এবং রবিবারের আইন কার্যকর করতে যে সামাজিক পরিবেশ ও প্রয়োজনীয় আইনি পূর্ব নিদর্শন দরকার তা গড়ে তুলতে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক বিকাশ আবশ্যক। সেই সব বিকাশ পশুর প্রতিমূর্তির পরীক্ষা হিসেবে চিহ্নিত হয়, যার মাধ্যমে আমাদের চিরন্তন পরিণতি নির্ধারিত হবে, এবং সেটিই সেই পরীক্ষা যা আমরা সিলমোহর প্রাপ্ত হওয়ার আগে উত্তীর্ণ হতে হবে।
প্রভু আমাকে স্পষ্টভাবে দেখিয়েছেন যে অনুগ্রহের সময় শেষ হওয়ার আগে পশুর প্রতিমূর্তি গঠিত হবে, কারণ এটি ঈশ্বরের লোকদের জন্য এক মহান পরীক্ষা হবে যার মাধ্যমে তাদের চিরন্তন নিয়তি নির্ধারিত হবে। এটাই সেই পরীক্ষা যা শীল প্রাপ্ত হওয়ার আগে ঈশ্বরের লোকদের অবশ্যই মুখোমুখি হতে হবে। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস ভলিউম 14।
রবিবারের আইনই সেই মধ্যরাতের সংকট যেখানে দশ কুমারীর দৃষ্টান্তের চূড়ান্ত ও পরিপূর্ণ পরিপূরণ ঘটে। সেই মধ্যরাতের সংকটে প্রকাশ পাবে আমরা জ্ঞানী ফিলাডেলফীয় কুমারী, না মূর্খ লাওদিকীয় কুমারী। মূর্খরা পশুর চিহ্ন গ্রহণ করে আর জ্ঞানীরা ঈশ্বরের সিল গ্রহণ করে। যেই কখনও সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চে যোগ দিয়েছে সে সদস্য হওয়ার পূর্বেই মতবাদগত সত্যসমূহের তালিকায় সম্মতি দিয়েছে। অতএব প্রত্যেক সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টকে সাবাথের সত্যের আলো উপস্থাপিত হয়েছে।
যদি সত্যের আলো আপনার কাছে উপস্থাপিত হয়ে থাকে, যা চতুর্থ আজ্ঞার বিশ্রাম দিনকে প্রকাশ করেছে এবং দেখিয়েছে যে রবিবার পালনের জন্য ঈশ্বরের বাক্যে কোনো ভিত্তি নেই, তবুও আপনি এখনও মিথ্যা বিশ্রাম দিনে আঁকড়ে থাকেন। ঈশ্বর যে বিশ্রাম দিনকে আমার পবিত্র দিন বলেন সেটিকে পবিত্রভাবে পালন করতে অস্বীকার করেন, তবে আপনি পশুর চিহ্ন গ্রহণ করেন। এটি কখন ঘটে? যখন আপনি সেই আদেশ মান্য করেন যা আপনাকে রবিবার শ্রম থেকে বিরত থাকতে এবং ঈশ্বরের উপাসনা করতে নির্দেশ দেয়। অথচ আপনি জানেন যে বাইবেলে এমন একটি কথাও নেই যা রবিবারকে সাধারণ কর্মদিবস ছাড়া অন্য কিছু হিসেবে দেখায়। তখন আপনি পশুর চিহ্ন গ্রহণে সম্মতি দেন এবং ঈশ্বরের মোহরকে প্রত্যাখ্যান করেন। আমরা যদি এই চিহ্ন আমাদের ললাটে বা হাতে গ্রহণ করি, তবে অবাধ্যদের বিরুদ্ধে ঘোষিত বিচার আমাদের উপরেই নেমে আসবে, কিন্তু জীবন্ত ঈশ্বরের মোহর আরোপিত হয় তাদের উপর যারা বিবেকানুগভাবে প্রভুর বিশ্রাম দিন পালন করে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ২৭ এপ্রিল ১৯১১।
যুক্তরাষ্ট্রে পশুর প্রতিমূর্তির গঠন ভবিষ্যৎবাণীমূলকভাবে শুরু হয়েছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। এই বিষয়টিকে সমর্থন করার জন্য কয়েকটি ভবিষ্যৎবাণীমূলক সাক্ষ্য রয়েছে। সেই সময় থেকে আসন্ন রবিবারের আইন পর্যন্ত সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টরা নিজেদের চিরন্তন পরিণতি নির্ধারণ করে নিচ্ছেন, এটি নির্ভর করছে তারা পশুর প্রতিমূর্তির পরীক্ষায় উত্তীর্ণ হন কিনা। আমি বলব খুব অল্প সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টই জানেন যে পশুর প্রতিমূর্তি একটি পরীক্ষা। খুব কম থাকলেও জানেন কিভাবে এটি একটি পরীক্ষা হতে পারে, এবং আরও গুরুত্বপূর্ণ,
পরীক্ষায় উত্তীর্ণ হতে কি দরকার তা তারা জানেন না। আমাদের বিচার হয় শুধু আমাদের কাছে যে আলো আছে তার দ্বারা নয়, বরং সেই আলোর দ্বারাও যা আমরা পেতে পারতাম যদি জ্ঞানবৃদ্ধি অনুধাবনে আমরা নিজেদের নিয়োজিত করতাম। সুতরাং লাউদিকীয় অন্ধত্ব পাপের 6000 বছরের ইতিহাসে সবচেয়ে বড় অন্ধত্ব।
আমার লোকেরা জাঙ্গের অভাবে ধ্বংস হয় কারণ তুমি জ্ঞানকে প্রত্যাখ্যান করেছ, আমিও তোমাকে প্রত্যাখ্যান করব যাতে তুমি আর আমার জন্য পুরোহিত না হও। যেহেতু তুমি তোমার ঈশ্বরের ব্যবস্থা ভুলে গেছ, আমিও তোমার সন্তানদের ভুলে যাব। হোশেয়া 4:6।
পশুর প্রতিমূর্তি গঠনের পরীক্ষাটি আসন্ন রবিবারের আইনে গিয়ে শেষ হয়, এবং যদি আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ না হই তবে তেল নিতে অস্বীকার করা অন্যান্য সমস্ত মূর্খ লাওদিকিয়ার কুমারীদের সাথে আমরাও পশুর চিহ্ন গ্রহণ করব। আমি এখানে এই বোঝাপড়ার সমর্থনে যুক্তি দিচ্ছি না কেন আমি মনে করি পশুর প্রতিমূর্তির পরীক্ষা 11 সেপ্টেম্বর 2001 শুরু হয়েছিল এবং রবিবারের আইনে গিয়ে শেষ হয়। আমি কেবল সেই ভাববাদীয় যুক্তিটি চিহ্নিত করছি যা রবিবারের আইন পাস করার পর প্রকাশিত বাক্য 13 অধ্যায়ে যেভাবে চিহ্নিত হয়েছে যুক্তরাষ্ট্রের ভূমিকাটি বুঝতে প্রয়োজন। 11 পদে সেটি অজগরের মতো কথা বলে এবং সেই সময় থেকে সে শব্দটির অনুসরণ করা গুরুত্বপূর্ণ। তারপর যুক্তরাষ্ট্র যে পশুর প্রতিমূর্তি স্থাপন করতে বিশ্বকে বাধ্য করছে তা যুক্তরাষ্ট্রে স্থাপিত পশুর প্রতিমূর্তি নয়, কারণ সেটি ইতোমধ্যেই অতীত।
আর আমি দেখলাম আরেকটি পশু পৃথিবী থেকে উঠে আসছে, তার মেষ শাবকের মতো 2টি শিং ছিল এবং সে ড্রাগনের মতো কথা বলত। আর সে প্রথম পশুটির উপস্থিতিতে তার সমস্ত কর্তৃত্ব প্রয়োগ করে এবং পৃথিবী ও তাতে বসবাসকারীদের প্রথম পশুটিকে উপাসনা করতে বাধ্য করে, যার প্রাণঘাতী ক্ষত সেরে উঠেছিল। আর সে বড় বড় আশ্চর্য কর্ম করে, এমনকি মানুষের চোখের সামনে আকাশ থেকে আগুন পৃথিবীতে নামিয়ে আনে। আর পশুটির উপস্থিতিতে যেসব অলৌকিক কাজ করার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল সেগুলোর দ্বারা সে পৃথিবীতে বসবাসকারীদের প্রতারণা করে এবং পৃথিবীতে বসবাসকারীদের বলে যে তারা সেই পশুটির জন্য একটি মূর্তি তৈরি করুক, যে তলোয়ারে আঘাতপ্রাপ্ত হয়েছিল তবু বেঁচে উঠেছিল। আর পশুটির মূর্তিকে জীবন দান করার ক্ষমতাও তাকে দেওয়া হয়েছিল যাতে পশুটির মূর্তি কথা বলতে পারে এবং যারা পশুটির মূর্তিকে উপাসনা করবে না তাদের হত্যা করা হয়। আর সে সকলকে, ছোট বড়, ধনী গরিব, স্বাধীন দাস, তাদের ডান হাতে বা কপালে একটি চিহ্ন গ্রহণ করতে বাধ্য করে, এবং যেন কেউ ক্রয় বা বিক্রয় করতে না পারে, কেবল সেই পারে যার কাছে সেই চিহ্ন আছে বা পশুটির নাম অথবা তার নামের সংখ্যা। প্রকাশিত বাক্য 13:10-11।
ওই 7টি পদে হে শব্দটি 8 বার এসেছে। প্রতিবার হে শব্দটি ব্যবহৃত হলে তা যুক্তরাষ্ট্রে রবিবারের আইন জারি হওয়ার সময় ড্রাগনের মতো কথা বলেছিল এমন মূল হিকেই নির্দেশ করে। যখন যুক্তরাষ্ট্র ড্রাগনের মতো কথা বলেছিল তখন যুক্তরাষ্ট্রের অ্যাডভেন্টিস্টরা, যে পশুর মূর্তির পরীক্ষায় কেউ উত্তীর্ণ হয়েছিল কেউ ব্যর্থ হয়েছিল, সেই পরীক্ষা পরে বিশ্বের অন্যান্য জাতির অ্যাডভেন্টিস্টদের জন্য এবং বাবিলনে এখনও থাকা ঈশ্বরের অন্যান্য সন্তানদের জন্য পুনরাবৃত্ত হবে। আমরা পরবর্তী প্রবন্ধে প্রকাশিত বাক্য 13 অধ্যায়ে যুক্তরাষ্ট্র নিয়ে আমাদের বিবেচনা চালিয়ে যাব, কিন্তু কেন আমরা এই সময় এই সত্যটি বিবেচনা করছি তা আপনাকে স্মরণ করিয়ে দিই।
তৃতীয় স্বর্গে লুসিফারের দ্বারা শুরু হওয়া যুদ্ধটি রবিবারের আইন প্রবর্তনের সময় প্রথম স্বর্গে যে যুদ্ধ শুরু হয় তাকে প্রতিকায়িত করে। উভয় যুদ্ধেই ড্রাগনের দূষিত বার্তা দেখা যায়। শয়তানের দূষিত বার্তার আধুনিক প্রকাশটি শীঘ্র আগত রবিবারের আইনের পরবর্তী সময়ে পৃথিবী গ্রহ যে সম্মোহনী আবেশে বশীভূত হবে তাকে প্রতিনিধিত্ব করে। ওই বিভ্রমটি দ্য ইনফরমেশন সুপারহাইওয়ে নামে পরিচিত বিষয়ের ওপর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের নিয়ন্ত্রণের মাধ্যমে সাধিত হয়। দ্য ইনফরমেশন সুপারহাইওয়ে এর বিভিন্ন পথ হল সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, কথিত বিজ্ঞান, বিনোদন এবং আরও গুরুত্বপূর্ণভাবে সংবাদ মাধ্যমের পথ।
যখন এই সত্যটি স্বীকৃত হয় যে তথ্য সুপারহাইওয়ে হল শয়তানি সম্মোহনী যোগাযোগের আধুনিক প্রকাশ এবং তৃতীয় স্বর্গে স্বর্গদূতদের যুদ্ধে শয়তান যে সূক্ষ্ম সম্মোহন প্রয়োগ করেছিল সেটিও, তখন আমরা প্রতিষ্ঠা করতে পারি যে তথ্য সুপারহাইওয়ে হল বিশ্বের জন্য পশুর মূর্তির শেষ পরীক্ষার একটি উপাদান যা রবিবারের আইনের পরে ঘটে। তখন সহজেই বোঝা যাবে যে যুক্তরাষ্ট্রের জন্য পশুর মূর্তির প্রথম পরীক্ষাতেও শেষের মতোই একই ধরনের দূষিত শয়তানি যোগাযোগ থাকা আবশ্যক।
রবিবারের আইন থেকে দয়ার দরজা বন্ধ হওয়া পর্যন্ত তথ্য সুপার হাইওয়েকে দূষিত করার শয়তানের কাজের সাক্ষ্য প্রমাণ দেয় যে ২০২০ সালে কিভাবে পৃথিবী পশুর দুই শিং রিপাবলিকানবাদ এবং সত্য প্রোটেস্ট্যান্টবাদের অবশিষ্টাংশ এর হত্যা সম্পন্ন হয়েছিল। এটি সম্পন্ন হয়েছিল তথ্য সুপার হাইওয়ের মাধ্যমেই, যাকে জোহন প্রকাশিত বাক্য অধ্যায় ১১তে রাস্তা বলে উল্লেখ করেছেন।
এই ভবিষ্যৎবাণীমূলক তথ্যাবলীর উন্মোচন হল সেই সব বিষয়ের একটি অংশ যা বোঝা তাদের জন্য প্রয়োজনীয় যারা পশুর মূর্তির পরীক্ষায় উত্তীর্ণ হতে ইচ্ছুক এবং ভাবদর্শিনী স্পষ্টভাবে দেখেছিলেন যে পরীক্ষাকাল শেষ হওয়ার আগে এবং ১৪৪,০০০ সিলমোহর প্রাপ্ত হওয়ার আগে সেই মূর্তি গঠিত হবে।
যখন আদেশ জারি হবে এবং সিলমোহর বসানো হবে, তখন তাদের চরিত্র অনন্তকাল পবিত্র ও নিষ্কলঙ্ক থাকবে। টেস্টিমোনিজ খণ্ড ৫ ২০১৬।